2 ফেব্রুয়ারি 2017, টেরি আইল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
সমকালীন বিশিষ্ট আলমদিন আরেফ বিল্লাহ, ঢাকা জামিয়া হাকিমুল উম্মতের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লাম জনাব মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, পীর সাহেব, তালকানগর।
তুমি আমাদের চেয়ে অনেক উন্নত এবং পরিচ্ছন্ন হয়েছে। বাংলা বাংলা এটার মাথা ঠিক নেই, এটাকে কি জন্য এখানে লাগাইছে? বসুন্ধরাতে গেছেন আমার মধুর দাদা প্রিয় হজরত মাওলানা শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ। তিনি গেলে খালি ওয়াজ নসিহতই করতেন না, দেখতেন কোথায় কি ঠিক আছে, কোন জিনিস সংশোধনযোগ্য, পরামর্শযোগ্য, এগুলো যাচাই করতেন, গিয়েই বাথরুমগুলো দেখতেন, ফ্রেশ রুম, টয়লেটস বিভাগ দেখতেন। ওখানে গিয়ে দেখলেন যে একটা দরজা, টয়লেটের একটা দরজা নিচের অংশে সামান্য পরিমাণ ভাঙ্গা, এতটুকু যে এক বিগত পরিমাণ ভেঙে গেছে। এই ছবি তুলো কেন ছেলে? হ্যাঁ ছেলে, কেন ছবি তুলতে লইছ? উঠো এখান থেকে, উঠো, যাও পিছিয়ে যাও, বেয়াদব কোথায়, যাও উঠো পিছিয়ে যাও, বাইরে এখান থেকে। মাদ্রাসায় পড়ে ছেলে পেলে ছেলেদেরকে বেয়াদব বানাইতেছে হুজুররা, এখন যাও উঠো পিছিয়ে যাও, মোবাইল টোবাইল ফেলো ওইদিকে। এত বড় দুঃসাহস হয়ে গেছে মাদ্রাসার ছেলেদের, মাদ্রাসার মধ্যে এখন দিন আছে, বদ্দিনই পয়দা হয়ে গেছে, আর আমসে এত বড় মোবাইল দিয়ে আমার ছবি তুলতে শুরু করছে। দিন শিখানো বলে পেট পালার ব্যবস্থা না দিন শিখার ব্যবস্থা? হ্যাঁ, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন না সুন্নত? কেন তুমি ছবি তুলতে রয়েছ? কে শিখিয়ে দিচ্ছে তোমাকে সেই ছবি তোলা? খাও খা মাদ্রাসা করে বসে থাকি আমরা, এই মাদ্রাসা করার ফায়দা কি? যেখান থেকে বদ্দিন পয়দা হবে। তমাম মাদ্রাসাগুলোর মধ্যে এখন তালবেলের হাতে হাতে মোবাইল, এবং ওস্তাদরাও ছবি তুলে, ছাত্ররাও ছবি তুলে, সীমা লঙ্ঘনের চরম সীমায় গিয়ে পৌঁছে গেছি এখন আমরা। এক দাওরা মাদ্রাসায় গেছি, প্রিন্সিপাল সাহেব নতুন একটা কুর্তা পরছে, সেখানকার মাদ্রাসার নাজিমের দারুল একামা সব মানুষদের, মেহমানদের, ওলামাদের সামনে প্রিন্সিপালের ছবি তুলতেছে, আপনারা খুব সুন্দর লাগে আজকে। এত ভয়ঙ্কর সীমা লঙ্ঘন আজকে মাদ্রাসার মধ্যে পয়দা হয়ে গেছে। এটা সুন্নত, এটা শরীয়ত, এটা দিন। আরে পানি পানি দে, আফসোসের বিষয়। এ ছেলে তুমি দাঁড়াও, উঠো দাঁড়াও, কোথায় কি করো তুমি, উঠো দাঁড়াও, কি করো, কোথায় পড়ো? হ্যাঁ, কোন মাদ্রাসার ছাত্র? তো এইরকম বানাইছেন কেন ছেলেকে? বাবার জিম্মেদারি নাই ছেলেকে দিনদার বানানোর? হ্যাঁ, তা আপনি কেন ছেলের হাতে মোবাইল দিচ্ছেন, কি কারণে? ভুল করে ফেলছে, ভুল করছে আপনি রেকর্ডিং করার জন্য, এইভাবে রেকর্ডিং করে? তওবা করো মিয়া, চিরজীবনের জন্য আপনিও তওবা করেন। খেল তামাশার জন্য আমরা এখানে আসি, আমাদের ছবি তোলার জন্য, ছবির পোস্ট দেওয়ার জন্য এখানে আসি। তো ওখানে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন জীবিত ছিলেন, অনেক বছর আগের কথা। তো আমরাও গেছি সেখানে, এত বড় আলেম বুজুর্গ ভারত থেকে আসেন তার বয়ান শোনার জন্য। তো কি করেন তিনি আমি দেখলাম, সবটা দেখে খুশি হয়ে গেছেন, কিন্তু যে ওই জায়গাটায় ভাঙ্গা দরজা ওখানেই দাঁড়ায় গেছেন। এই দরজা ভাঙ্গা কেন, ভাঙছে কবে, এটাকে ঠিক করল না কেন ভাই, এখানে সুন্দর করতে এটাকে, এই যে অপরিচ্ছন্ন অপরিপাটি অগুছালো থাকা, এটা ইসলামের কোন শিক্ষা না। সাদা সিধা থাকা এটাকে লোকেরা বোকামি বসত মনে করতেছে, এইরকম অগুছালো থাকা। সাদা সিধা থাকা মানে কি, অহংকার না করা, দাম্ভিকতা না করা, জরুরত নিয়ে জরুরতের উপর খুশি থাকা, এর থেকে ভালো যদি হলো ঠিক আছে, না হলে কোনো পরেশানি নেই। কিন্তু সাদা মাটা থাকার মানে ভাঙ্গা চূড়া থাকা, নোংরা থাকা, এগুলো না। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কোথাও মাহফিলে রওনা হচ্ছেন, হযরতের বিবি বললেন যে আপনি কুর্তা যেটা গায়ে দিচ্ছেন তো একদিকে দেখলাম ফাটা, এটা গায়ে দিয়ে রওনা হয়েছেন কেন, যাতে মুরিদরা মনে করে হযরতের সাহায্য দরকার, হাদিয়া তুফানিয়া ফের আসবে, এই এটা তো এইভাবে গায়ে দিয়ে যাওয়া ঠিক মনে হয় না। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন আমার বিবির কথা আমার খুব পছন্দ হল, আমি পরে কোর্টটা পাল্টায় ফের রওনা হয়েছি সফরে। এই ছিলেন আমাদের বুজুর্গ আনে দিন। হ্যাঁ, যেমন ঢং ঢং বানানো মানুষ মনে করবে এ ভিক্ষুকের দল, মাদ্রাসার ছেলে পেলেদেরকে দেখলে মানুষ মনে করতে হবে যে দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের চেয়েও আরো এরা বড়, আরো উন্নত, আরো সম্মানিত। আর সেই মাদ্রাসাগুলোর নামের, মাদ্রাসার নামের সঙ্গে দারুল উলুম অমুক ও এতিমখানা, আমাদের দারুল উলুম দেওবন্দের সঙ্গে, মাজার উলুম সারানপুরের সঙ্গে এতিমখানায় লেখা আছে। এখন যেখানেই যান দাওরা মাদ্রাসা একটা বানাইছে, জামিয়া ইসলামিয়া ও এতিমখানা, কেন এতিমখানা না লিখলে সমাজের লোকেরা সাহায্য করবে না। বিভিন্ন জায়গায় আমি মাদ্রাসাওয়ালাদের জিজ্ঞেস করলাম যেখানে এতিম, আপনাদের এখানে এতিম আছে, চুপ করে আছে, কথা বলেন না কেন, আছে দুই চারটা খুঁজলে পাওয়া যাবে, দুই চারটা খুঁজলে পাওয়া যাবে। একটা বাগানের মধ্যে সে পুরা বাগান, সম্পূর্ণ বাগান, এর ভিতরে যেদিক থাকা সুপারি গাছ, খুঁজলে হয়তো দুই চার পাঁচটা নারিকেল গাছ বাইর হবে এক একরের মধ্যে। এটাকে নারিকেল বাগান বলে না সুপারি বাগান বলে, এটাকে কেউ সুপারি বাগান লিখবে, যেখানে সুপারি বাগান ও নারিকেল বাগান লিখবে। বাগান তখন হয় যখন সেখানে বিপুল পরিমাণে গাছগাছালি থাকে ওই ধরনের, তখন সেটা খেজুর বাগান, তখন সেটা নারিকেল বাগান, দুই চার পাঁচটা থাকলে তাকে নারিকেল বাগান বলে না। সারা মাদ্রাসার মধ্যে সাদা ছেলেরা পড়ে, কেউ এতিম নাই, দুই চার পাঁচজন কোত্থেকে ভর্তি হয়েছে, তাই বলে এতিমখানা কেন লিখবেন, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক থাকা দরকার ছিল সেটা আমাদের নাই। কাউমকে, জাতিকে, সমাজকে আমরা বুঝাই এতিম, এতিমের দল এখানে থাকে, যার কারণে কুরবানির সময় যখন চামড়া নিয়ে ব্যবসায়ীরা ঝামেলা করল, পত্রপত্রিকায় ব্যাপকভাবে লেখালেখি হয়েছে মাদ্রাসার এতিমদের গরিবদের হক মারা হয়েছে, মনে হয় যে মাদ্রাসায় যা পড়ে সব এতিমের দল, মিসকিনের দল। হ্যাঁ, শেখ হাদিস মোহন আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, বিক্রমপুরের ব্যবসায়ীদের সামনে তিনি বয়ান করছেন, আমি সেখানে ছিলাম, হুজুর বলেন যে দেখেন আপনারা বিক্রমপুরে, আমিও বিক্রমপুরে কিন্তু, হ্যাঁ, এবং আপনারা ব্যবসায়ী, আমার বাবা কত বড় ব্যবসায়ী আপনারা তো জানেন, সেই জমানাতে আমার বাবা ব্রিটিশ আমলে কত বড় মাপের ব্যবসায়ী ছিলেন। আমি পড়তাম তো বিলাত যারা পড়তে যাইতেন তখন, তো তাদেরকে তাদের বাবা কত দেন জিজ্ঞাসা করছেন আমার বাবা, তো তারা বলছেন যে আমরা আমাদের ছেলের জন্য মাসে ২০০ টাকা পাঠাই। তো আমার বাবা বলছেন আমার ছেলে আল্লাহ রসুলের হাদিসের কিতাব বুখারী শরীফ পড়তে গেছেন হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানির কাছে রহমতুল্লাহ আলাইহি। তো আমি তো আরো বেশি দেওয়া দরকার, দুনিয়া না, দিন শিখতে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শিখতে গেছেন। পরে তিনি মাসে তখন ২০০ টাকা করে পাঠাইতেন, 200 টাকা করে পাঠাইতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক ভদ্রলোক, দাড়ি নাই, মুখে দাড়ি নাই, আমার খানকাতে আমার রুমে আসছেন, টলটল করে চোখের পানি পড়তেছে, তার ছেলে মাদ্রাসায় পড়ে তাকে নিয়ে আসছে। তা আমি বললাম যে কি বিষয়, কান্দেন কেন? এমন কান্দা কো ছেলে মাসে ওর লাগে 3-4 হাজার, আমি প্রতি মাসে 7-10 হাজার টাকা দিই। আমার বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, তোর একটা ছেলেকে ডাক্তার বানাবি, একটাকে আলেম বানাবি, একটা ডাক্তারি পড়ে ওকে আমি আলেম বানাইতে চাইছি। আর ও এমন কাজ করে যে আমি সমাজের লোকদেরকে মুখ দেখাইতে পারি না। ওর কি টাকার অভাব? ও কেন এই পরের টাকার প্রতি লোভ করে? ওর টাকার অভাব আছে, ওর লাগে 3 হাজার, ওর ওস্তাদরা বলেন, আর আমি দিই ওকে মাসে 7 হাজার, কোনো কোনো মাসে 10 হাজারও দিই। তো সেই মাদ্রাসার সামনে যদি লেখা থাকে এতিমখানা, এই ছেলে পেলেদের আত্মা অন্তরগুলো বড় হবে। হ্যাঁ, যে মাদ্রাসার সামনে দিন রাত মাইক লাগায় ভাই দিয়া যান, ভাই কিছু দিয়া যান, এরকম চিৎকার দেওয়া হয়, ওই মাদ্রাসার ছেলেদের অন্তরাত্মা, মেধা, মন, মস্তিষ্ক কতটুকু উন্নত হইতে পারে? এই ছেলেরা সমাজে গিয়া এমপির সামনে, মিনিস্টারের সামনে দাঁড়া দিনের কথা কিভাবে বলবে? সমাজের গণ্যমান্যদের সামনে, নেতৃবৃন্দের সামনে, উচ্চ শিক্ষিতদের সামনে আল্লাহর দিনের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বের উচ্চ আসন থেকে কিভাবে বলবে? তাদেরকে তো আগ নিচেই বুনিয়াদে জবাই করে দেওয়া হয়েছে, যাতে তারা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে না পারে। এরকম কথা হলো, এটা কি আশ্চর্য! হ্যাঁ, আমাদের ভারতের দারুল দেওবন্দের অনুসারী আমাদের সবগুলো কামি মাদ্রাসা দারুল দেওবন্দের নামের সাথে লেখা আছে, দারুল দেওবন্দ ও এতিমখানা লেখা আছে। তা আমাদের কি হয়েছে? কয়েক বছর আগে কুমিল্লার এক জায়গাতে আসছি, তো দাওরা মাদ্রাসা গেটে এসে আমি গাড়ি থেকে নামলাম, না গাড়ি দিয়ে ঢুকবো ভিতরে, আগেই দেখা লেখা দেখলাম যে দারুল উমুক ও এতিমখানা, ওখানে আমি গাড়ি থেকে নামিয়ে গেছি যে আপনাদের মাদ্রাসা আমি ঢুকবই না, এখান থেকে চলে যাব। কেন আপনারা এটা লিখছেন? এতিমখানা কি? হ্যাঁ, এতিমখানা যদি বানান, এতিম পালেন, ভালো কথা। এতিমদের প্রতি রহম, দয়া, মহব্বত, এটা মস্ত বড় আমল, অনেক বড় মর্তবার আমল, এটা কথা বুঝেন নাই? হ্যাঁ, সেটা তো বিরাট বিষয়, কিন্তু এইরকম কোন ব্যবস্থা নাই, এটা করেন কেন? আবার এতিমখানার নাম দেখায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে টাকা আনা হয়, আর এতিম নাই মিথ্যাবৃত্তি তাদের কাছে লিখে দেওয়া হয় যে এতজন এতিম আছে, মিথ্যাবৃত্তি ভাবে। আর তারা একটা আপনার ফর্মুলা দেয়, নিয়ম কানুন দেয়, এই খাওয়ান লাগবে, এই দিতে হবে, মাসে এই খরচ করতে হবে, ওগুলো সব আবার বোর্ডের মধ্যে সব লিখা রেখা দেওয়া হয়, অত সব বাস্তবে সেটা কিছুই না। তো মাদ্রাসায় পড়ে কি মিথ্যা শিখব আমরা, ধোকা শিখব? তো আল্লাহর ভয় থাকলো কোথায়, দিন থাকলো কোথায়? আফসোসই আফসোস, এইরকম মাদ্রাসা করার চেয়ে না করা ভালো। ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তদানীন্তন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কয়েকজন আলেমের তিনি একজন ছিলেন। তো তিনি দারুল উলুম দেওবন্দের মজলিসে সুরার প্রধান ছিলেন, আর সব মজলিসে সুরার সদস্য মন্ডলী সব আলেম উলামা ছিলেন। দেওবন্দের মহল্লা থেকে এক আন্দোলন শুরু হয়েছে যে আমাদের এই মহল্লা থেকে একজন মেম্বার নিতে হবে, না হলে দেওবন্দ উড়িয়ে দিব। এত প্রচন্ড, এত কঠিন অবস্থা যে পরে মাওলানা থানবী রহমুল্লাহ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহকে লিখছেন যে হযরত দারুলুম কায়েম থাকলে সব হবে, এই একটা মাত্র মেম্বার যদি নেওয়া হয় তো ফেতনাটা বন্ধ হবে, দারুলুম দেওবন্দ টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, তো লক্ষ লক্ষ আলেম উলামা পয়দা হবেন, মহাদ্দেস, ফকি, মুফতি, হাফেজ, কারি, হ্যাঁ বড় বড় আউলিয়া, নায়েবে রসুল পয়দা হবেন, খালি একটা লোকের বরদাস্ত করলে। তো হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ তিনি ছিলেন হযরত হাকিমুল উম্মতের মুরব্বী। তো তিনি উত্তরে লিখছেন যে দেখো, যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কি বলছেন অযোগ্য লোককে এইরকম গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দেওয়া? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো পরিষ্কার বলে গেছেন, ইজা ওয়াসিদ আল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরিসা, যখন অযোগ্য লোককে কোন দায়িত্ব দিবা তো মনে করবা যে কেয়ামত নিকটে এসে গেছে, কেয়ামতের অপেক্ষা করে এখন। তার মানে তিনি সতর্ক করছেন যে অযোগ্য লোককে যে যে কাজের যোগ্য না, শেখুল হাদিস সাহেবকে যদি ডাক্তার বানিয়ে দেওয়া হয়, সার্জন বানিয়ে দেওয়া হসপিটালে, সে কাজের স্ত্রীর যোগ্য। মুফতি সাহেবকে যদি হসপিটালের ডাক্তার বানিয়ে দেওয়া হয়, সেই কাজের তিনি যোগ্য। যে যে কাজের যোগ্য তাকে সেই কাজ দাও, এটাই কর্তব্য। হযরত বলছেন যে তুমি বলতেছো দারুল উলুম উড়াইয়া দিবে তারা, দারুল উলুম মকসুদ না, মকসুদ আল্লাহর দিন, আল্লাহর সন্তুষ্টি। দারুল উলুম মকসুদ নিয়ে, মকসুদ আল্লাহ কি রেজা হয়। হ্যাঁ, দারুলুম এই বিল্ডিং এটা রক্ষা করা এটা কোন জরুরি না, আসল হলো আল্লাহ সন্তুষ্টির উপরে চলা, দিন শরীয়তের উপরে চলা, আমাদেরকে সেটা নজরে রাখতে হবে। কি হলো আজকে লোকদের, আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি? হ্যাঁ, জাহেরি ভেষভূষা এটা যথেষ্ট না। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে যে অন্তর থেকে আল্লাহকে ভয় করেন তো আলেম উলামারা, তো ভয় তো অন্তরের জিনিস যেটা বাস্তবে প্রকাশ পাবে। আর রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলিহা বলছেন, তাহসিল ইলাহ ওয়ান তো তুজির হুব্বাহু হাজা আল আমরি ফিল ফিআলি বাদিও, দিন রাত তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুম লঙ্ঘন করো, আর তুমি আল্লাহর মহব্বতের দাবিদার। লাউ কান হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, সত্যি তোমার মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকতো যে যাকে মহব্বত করে তাকে মানে, তার কথা রাখে, তুমি যদি আল্লাহর মহব্বত তোমার ভিতরে থাকত পূর্ণাঙ্গ, তাহলে তুমি আল্লাহর হুকুম রক্ষা করতা, আল্লাহর কথা মানতা, আল্লাহর কথার বাইরে কেন যাব? জাহিরি কোরআন শরীফ পড়ার কিতাব পড়ে এটা উদ্দেশ্য না। বহু লোক আছে কোরআন হাদিস পড়ে নেই, সদা সমাজের সাধারণ মুসলমান, কিন্তু কোনো গুনাহ করতে রাজি না, কারো দুই পয়সা মারতে রাজি না। ওই মৌলবী সাহেব যে তামাম দুনিয়ার এলেম শিখছে, কিন্তু আমল এখন উল্টা, তাই না? আমল উল্টা, আল্লাহর ভয় নেই। এইরকম লাখো মৌলবীর চেয়ে সমাজের সাধারণ মানুষের মর্তবা বেশি, যা আল্লাহর ভয়ে কাঁপে। চলো ভাই পানি, কারণ মৌলবী হওয়াটা মুখ্য উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হল আল্লাহর হুকুমের উপর চলা, আল্লাহকে রাজি করা। হাকিম উল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলছেন, কামালাত আসফিয়া কিতাবে আছে, সাহাবা সব আলিম নাতে, সব সাহাবি আলিম ছিলেন না, পুরা মদিনার মধ্যে মাত্র 25 জনের মতো বড় বড় আলেম মুফতি সাহেব ছিলেন পুরা মদিনাতে, রসুল সাল্লাহ আলাইহি ইসলামের পরে না। আর সে বাকি সাহাবারা তো তারা তো এত বড় আলেম ছিলেন না, কিন্তু জরুরত পরিমাণে এলিম তাদেরও ছিল, বড় মাপের আলেম ছিলেন এই কয়েকজন। কিন্তু হযরত থানভী বলেন যে প্রত্যেক সাহাবি আল্লাহর দিনের উপর অটল ছিলেন, আল্লাহর হুকুমের উপর অটল ছিলেন। এজন্য কেয়ামত পর্যন্ত যত বড় শাইখুল হাদিস, যত বড় মুজাদ্দিদ, যত বড় মুফাসসির পয়দা হয়, সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসকে একত্রিত করলে কোন সাহাবির পায়ের ধুলার সমান হওয়া সম্ভব হবে না। এটা আমার কথা তো না, এটা বলছেন যে উমরে সানি যাকে বলে দ্বিতীয় উমর, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিয়ে অনেক মানুষ উল্টা পাল্টা লিখতে থাকেন, আখেরাত কামাই করার জন্য, আখেরাতে সহজে জান্নাতে পৌঁছার জন্য লিখতে থাকেন, বলতে থাকেন, সেই হযরত আব্দুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত মুয়াবিয়া যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে যুদ্ধ করছিলেন, যুদ্ধের ময়দানে যে ঘোড়ার পিঠে চড়া যুদ্ধ করছিলেন, ঘোড়ার খুরের আঘাতে যে ধুলাগুলো ওই ঘোড়ারই নাকের ভিতরে প্রবেশ করছে, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যে আমি ওমর ইবনে আব্দুল আজিজ সেই নাক, সেই হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের ধুলার বরাবরও না। একই কথা বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, আরে ভাই তুমি ওখানে গিয়ে লুকাইছ কি জন্য, এখানে থাকো পানি টানি খাওয়াও। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ কি জন্য বুঝা যায় না, কথা বলবে ভিতরে বাইরে মাইক দিয়ে বসে আছে, কিসের জন্য বাইরে মাইকটা দিচ্ছেন? যাদের দরকার শুনতে আসছে তো এখানে আসছে, বাইরে মাইক দেওয়া ফায়দা কি? তারা কি শুনতেছে রাস্তাঘাটের লোকেরা? হ্যাঁ সমস্ত মানুষ ব্যস্ত যার যার কাজে, এটা সরাও ভাই, এটা এমনি পয়েন্ট বন্ধ করে দেন। বাইরের মাইকের ভিতরে মাইক আছে কোথায়? ভিতরে তো মাইক লাগাই নেই, ঠিক আছে ভিতরটা খোলা আছে, ঠিক আছে বাইরেটা অফ করে দেন না। কোথায় রাখলাম এটা? পকেটে না। মুসলমানরা এখন ইসলামের গবেষণা করে, গবেষণা করে করে ইসলাম উদ্ধার করে। আমরা আমাদের মাথা থেকে গবেষণা করতেছি, এত বড় আশ্চর্যের বিষয়। কোরআন সুন্নাহ গবেষণা করে উদ্ধার করার বিষয়, ওহি তো আসমান থেকে আসছে, সে ওহির গবেষণার যোগ্য বিশ্বের শ্রেষ্ঠ তবকার ওলামায় দিন, যে কোনো আগল পাগল এর কাম কোরআন সুন্নাহ গবেষণা করা। হ্যাঁ নিজে জাহান্নামে যাওয়ার জন্য, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলিয়্যা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যেটা আমার শরীয়ত না অথচ আমার বলে যে চালায় দিবে, যে আমি রাসূল এটা বলে গেছি দিয়ে গেছি, তো তার ঠিকানা জাহান্নামে সে তালাশ করুক। কত বড় দুঃসাহস। হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের ভিতরে সবচেয়ে বড়, কিন্তু তার হাদিস বর্ণনা খুব কম, হাদিস তিনি বর্ণনা করছেন খুবই কম, এই হাদিসের ভয়ে যে আল্লাহ রসুল বলছেন যে আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা জাহান্নামে খোঁজ করবে সে, এই ভয়ে তিনি হাদিসই বয়ান করতে সাহস পেতেন না। যদি আমার ভুল হয়, যদি মুখস্থ আছে স্মরণ আছে, যদি একটা একাধ লব্দ ভুল হয়, আগেরটা পরে পরেরটা আগে হয়, এক শব্দের জায়গায় আরেক শব্দ হয়, এমন ভয়ে কাঁপতেন, এরকম ভয়ওয়ালা আত্মা যার সে মুসলমান, সে যাবে জান্নাতে। হ্যাঁ আর যা তা একটা নিজে একজন ঢাকাতে এক মেডিকেল কলেজের এক প্রফেসর কিচ্ছুই জানে না ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস কিচ্ছু পড়ে নেই, বড় মাপের সার্জন, সে বই লিখছে একটা যে কোরআন শরীফ শোয়া যাবে বিনা উজুতে। কি বলবো আপনাদেরকে, কোন আলেম বুঝাইতে চাইলে সে শুনতেও রাজি না, যা তা গালাগালি করে আলেমদেরকে, ইসলামী কোন দলের সঙ্গে সম্পর্কও রাখে, কি বলবেন? নিজের পায়ে নিজে কুড়াল মাইরা জাহান্নামের কীট হলে কেউ কে কাকে সাহায্য করতে পারে? কি বলে আরে ভাই, এ ছেলে গোলমাল করে তো আমার বয়ানই বন্ধ করে দিছে। তুমি পিচ্ছি মানুষ আর তোমার বাবার সঙ্গে, আর না হলে দেখতে আজকে মসজিদের বাইরে নিয়ে এমন ধোলাই দিতাম তোমারে, বুঝতে আছে র্যাব মসজিদে এসে হাজির হয়েছে। আপনি কথা বলেন কেন, আমি দেখি নাই চোখে, আমি অন্ধ? হ্যাঁ ও রেকর্ড করতেছিল না, ছবি তুলতেছিল, আমি দেখি নাই, না দেখে বলতেছি এতক্ষণ পর্যন্ত, ওকালতি করেন আপনি, আমি কি না দেখে এতক্ষণ পর্যন্ত রাগ করছি তাকে? ধারণার উপর কথা বলি নাই তো, নিজের চোখে দেখছি সে এইভাবে বড় মোবাইল দিয়ে ছবি তোলার প্রস্তুতি নিতেছে, তখনই আমি তাকে বাধা দিছি। এই ঘটনা সব মাহফিলে ঘটতে থাকে, এক জায়গায় নাকি ব্যতিক্রম একদম কম, একশোটা মাহফিলের মধ্যে একটা মাহফিল পাওয়া এখন মুশকিল যেখানে ছবি তোলে না। আমরা তো দিন রাত ভুক্তভোগী, আজকে এখানে সমস্যা নাকি? সব জায়গায় সমস্যা, সব জায়গায় ফেতনা, এবং আমাদের মৌলবী সাহেবদের মধ্যে বিরাট এক জামাত এরকম তৈরি হয়ে গেছেন যারা ছবি তোলাকে এখন হালাল করে ফেলছেন। যারা আগে বলতেন হারাম এখন তারা নতুন ফতোয়া হালাল করে ফেলছেন, কি হয়েছে কি জানে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ভাই কিছু দিনই কথা বলি, শোনা যায় তো না পিছন থেকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. কুরআন শরীফ হেদায়তের কিতাব, হেদায়তের মানে হল যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, নূরের দিকে নিয়ে আসা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে যা বলছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু উম্মতকে দান করছেন এর প্রতিটি অক্ষরের মধ্যে হেদায়ত আছে, যে এক এক শব্দ এক এক বাক্য এক একটা বিষয়ের উপরে আমলের দ্বারা এই উম্মত আল্লাহর বান্দারা অন্ধকার থেকে নূরের মধ্যে আসবে, অন্ধকার থেকে আলোর মধ্যে আসবে। আর যারাই কোরআন সুন্নার আলোতে আলোকিত তারা সব জান্নাতি মানুষ হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু নিজে জোর করে কাউকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, বরং আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে ওয়াফু আন কাসির, আমি তো অসংখ্য বিষয় মাফ করতেই থাকি করতেই থাকি। এমনকি রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়াত, তোমরা কিছু নেক আমল করো এই নেক আমলের উসিলা বহু গুণা তোমাদের মাফ করে দিই। এক এক আমল করে বন্দা আল্লাহ পাক অসংখ্য গুণা তার মাফ করতে থাকেন এক এক বাহানা দিয়া। এই ছোট্ট এই যে ঘটনা আপনাদের জানা আছে হয়তো, যে বুখারী শরীফের হাদিস রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মেয়ে লোক ছিল মুসলমান কিন্তু গুনাগার, ব্যবসাবৃত্তি ছিল তার অভ্যাস, এত জঘন্য কাজ যার জিন্দগি ছিল। কিন্তু সেই মেয়েটা একদিন রাস্তা দিয়ে যাইতেছিল তো দেখল যে একটা কুকুর প্রচন্ড রোদের মধ্যে পিপাসায় কাতর হইয়া যে জিব্বা বাই করে হাঁপাইতেছে, তার দয়া হল, পায়ের চামড়ার মোজা যেটা এই হাট টাকনুর উপর পর্যন্ত থাকে সে মোজাটাকে খুলছে এবং গায়ের ওড়না ওর মধ্যে পেঁচাইয়া গভীর কুয়ার মধ্যে ফেলছে এবং সেখান থেকে ওই চামড়ার মোজার ভিতরে ঘুরে পানি তুলছে, পানি তুলে সে কুকুরটাকে খাওয়াইছে। আমাদের প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু আমলের কারণে এই জঘন্য পাপিষ্ট মেয়েটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ এই জন্য শিক্ষা দিচ্ছেন যে কোন ছোট ছোট আমলকে, কোন নেক ছোট্ট নেক আমলকে আমরা ছোট্ট না মনে করি, তুচ্ছ না মনে করি। অনেকে বলতে থাকে হুজুরদেরকে দাওয়াত করলে এক মজলিসে এক মাহফিলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, এটা আপনার সমস্যা কি? এক মাহফিলে জান্নাতে পৌঁছায় দিলে আপনার সমস্যা কোথায়? জাহান্নামের আগুন নিবলে সমস্যা কোথায়? মেরকাত সরে মিসকাত কিতাবে আছে যে এক বেচারার ইন্তেকাল হয়ে গেছে তো তার ঘুণায় পরিমাণ যে জাহান্নাম ছাড়া রাস্তা নেই, তো তার আমলের যে ওজন করা হবে তো ওর ভিতরে দেখা গেল যে আমল তো ওজন হবে কেয়ামতের দিন। এখন দেখা গেল কিভাবে, এটাকে আলমে মেসাল বলে, যে পরকালে যেটা হবে শেষ সময় সেটাকে আয়নার মধ্যে যেরকম দৃশ্য দেখা যায় এরকম একটা জগৎ আছে যে এই দৃশ্যাবলী সেখানে এভাবে দৃশ্যমান হইতে থাকে। কথা বুঝতেছেন? তো সেই লোক এইভাবে তো বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে, এমন সময় দেখা গেল তার ওই ছোট্ট একটা কাগজ, ছোট্ট একটা পোটলা, এটা তার নেক আমলের পাল্লাতে রাখা হলো আর নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করলো যে হে আল্লাহ, এই কি ছোট্ট পোটলা যার কারণে আজকে আমার মুক্তির ব্যবস্থা হচ্ছে? কারণ কোরআনে আল্লাহ পাক বিধান বয়ান করছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাজিয়া। নেক বদ দুটাই আছে, যার শুধু নেক আছে সে জান্নাতি, যার নেক বদ দুইটা আছে ওজন করবেন আল্লাহ তাআলা। যদি বদ বেশি হয়, গুনাহ বেশি হয়, জাহান্নাম, আর এক জাররা নেকি বেশি হয় তো জান্নাত, আর বাকিটা আল্লাহ মাফ করে দিবেন। এমন আশ্চর্য বিধান। তো হে আল্লাহ, কি ছোট্ট এই পোটলা যে যার ওজন এত হলো যে এতগুলো গুনাহ আমার সারা জীবনের গুনার উপরে এটা ভারী হয়ে গেছে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে হাযা কাফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিম। এক মুসলমান ভাইয়ের যে দাফন করতে সময় তার কবরে তুমি এক মুঠ মাটি দিছিলা, সেটার নেকি যোগ করার কারণে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, কোরআন সুন্নার কথাগুলোকে যে সাহাবায়ে কেরাম যেভাবে গ্রহণ করতেন, এখন উম্মতের অনেক লোকেরা এইভাবে আন্তরিকতার সাথে স্বচ্ছ মনে গ্রহণ করতে জানে না, যার কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়। যাই আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা ওখানে মাথা নত করেছে। কোরআন শিক্ষা দিছে, আমাদেরকে হেদায়ত করছে কোরআনে পাক যে মা তাকুমুর রসুল ফাখুজুহু। আল্লাহ পাক বলেন যে আমার রসুল যা যা দেন সব নেও, সব গ্রহণ করো। অমা নাহা কুমান হুফাংতাহু, যেসব বিষয়ে তিনি বারণ করেন তোমরা থামো, সেখান থেকে বিরত হো। এখানে আমাদের মাথা ঘামানোর মতো কোনো বিষয় তো নাই, যুক্তির কোন তর্কের কোন বিষয় এখানে নাই, এখানে কেবলই সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে সম্পূর্ণ সুবর্ধ করে দেওয়া, ন্যস্ত করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, খলিলুল্লাহ। তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন যে একবার আমি ইব্রাহিমকে বললাম ইজ ক্বাল লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম ইসলাম দেখাও, ইসলাম পেশ করো। ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, তো তিনি বললেন যে আমি একদম কমপ্লিটলি সঁপে দিলাম আমাকে রব্বুল আলামিনের হাতে। এই কথা তো বলেন না, আমি তো আগেই ইসলামওয়ালা, আগে ইসলামওয়ালা আছো, তোমার ইসলামের জিন্দগি আমি জানি, কিন্তু আমি তো বললাম ইসলাম দেখাও, তার মানে আরো উত্তম জিন্দগি বানাও, আরো সুন্দর জিন্দগি বানাও। তো আমরা তো বলি নবী রসুলদের অনুসরণ করা মুসলমানের দায়িত্ব, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ অনুসরণ করা মুসলমানের দায়িত্ব, এগুলো বলা পর্যন্তই শেষ। আমরা বলি যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব একদম ইসলাম মোতাবেক হতে হবে, কারণ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু যে যিনি বলেন তার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের নাম ও নিশান দেখা যায় না। ইহুদিদের পোশাক, ইহুদিদের জীবনধারা, খ্রিস্টানদের জীবনধারা আমরা অনুসরণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ইসলামের আনুগত্য এবং অনুসরণের ধারা এত চমৎকার, এত উন্নত, এত বিস্ময়কর ছিল যে বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উটের পিঠে সওয়ার, তার গোলাম তার সঙ্গে, হঠাৎ উটের পিঠ থেকে সফরের মধ্যে রাস্তায় তিনি নামলেন, রাস্তার কিনারে গিয়ে বসলেন, আবার উঠলেন, তখন তখন উটের পিঠে বসে গেলেন। তো গোলাম জিজ্ঞাসা করলেন যে আপনি যেভাবে বসছেন আমি মনে করছি পেশাব করবেন, কিন্তু আপনি কিছুই করেন না, আপনি তো উঠে আবার উটের পিঠে বসে গেছেন। বললেন যে তো উনি বললেন যে আমি তো কিছুই বুঝতে পারলাম না, মানে অনর্থক কাজ তো মুসলমান করে না। ওয়াদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে এই গুণাবলী যাদের মধ্যে আছে ওরা সব কামিয়াব, ওরা সব জান্নাতি, ওরা সব আল্লাহওয়ালা। তার মধ্যে পয়লা হল নামাজ পড়ে বিগলিত প্রাণে, আল্লাহর প্রতি ধ্যান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, ভয়ে কম্পিত অন্তরাত্মা নিয়ে নামাজ আদায় করে। নামাজের মধ্যে যাদের মন থাকে আল্লাহর ধ্যানে নিমগ্ন একদম, এরা কামিয়াব। আর দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, সব অনর্থক কথা কাজ থেকে যারা দূরে থাকে। তো অনর্থক কাজ তো করতে পারেন না কোন মুসলমান, তিনি তো সাহাবি, তিনি কিভাবে করবেন? তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো এটা অনর্থক কোনো কাজ না। বিষয়টা হচ্ছে এই রাস্তা দিয়ে একদিন আমি যাইতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তো তাকে দেখলাম কি এখানেই তিনি এই জায়গাটাতে ঠিক উটের পিঠ থেকে নামলেন, এইখানে বসছিলেন, বসার পরে তিনি কেন জানি উঠে গেছেন। আমিও ভাবছিলাম কি তিনি পেশাব করবেন, কিন্তু তা করেন নাই, কেন জানি উঠে গেছেন, আবার উটের পিঠে চলে বলল চলো আগে চললেন। তো ঠিক সেই আমলটা, সেদিনের সেই ঘটনা, সে বিষয়টা, সে মডেলটা আমার আজকে মনে পড়ল, আমি সেটা একটু অনুসরণ করলাম যে আমি আমার রসুলের অনুসরণ করি, আমার আল্লাহ যেন দেখলে খুশি হন। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, কোন এখানে কোন যুক্তি আছে, কোন গবেষণার বিষয় আছে? সব যুক্তি এবং গবেষণার ঊর্ধ্বে ইসলামের বিষয়। ইসলামের ওলামায়ে দিন গবেষণা করেন মানে কোরআন সুন্নার সে একদম প্রমাণিত ভিত্তির উপরে গবেষণা, আপনার আমার ভাবনার উপরে গবেষণা, জল্পনা কল্পনার উপরে গবেষণা, আল্লাহর কসম এটা সম্পূর্ণ হারাম। নিজের ভাবনার জল্পনা কল্পনার উপরে গবেষণা করা কোরআন সুন্নার ব্যাপারে সম্পূর্ণ হারাম বিষয়, এবং কোন ক্রমেই এটা বৈধ না শরীয়তের ভিতরে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, সব মুসলমান ভাইদেরকে সিরাতুল মুস্তাকিমের নূর ও হেদায়েত দান করেন, সব মুসলমান ভাইদেরকে আল্লাহ মাফ করে দেন, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। এরকম ভুলও যে অনেক সময় কত বড় এই কামিয়াবির উসিলা হয়, আমরা মনে করি আমরা তো ভুলের মধ্যে আছি, কিন্তু এখানে এক জিনিস হল জোর রাবুক জার জারি রাবগির, এলেমের জোর, বিদ্যার জোর, আমলের জোর, সম্পদের জোর কোন কিছুর দ্বারা কেয়ামতে পার পাওয়া যাবে না। তুমি নরম হও, কোমল হও, হ্যাঁ না, বিনয়ী হও, তো বিনয় তোমাকে উর্ধে উঠাবে। হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। হ্যাঁ, যেই বান্দা যে আল্লাহ পাকের ভয়ে আল্লাহর সামনে দুনিয়ার সর্বক্ষেত্রে নত হইয়া চলে, দম্ভ অহংকার গরিমা এটা পরিহার করে চলে, তা রফা হল আল্লাহ তাকে উর্ধে উঠান। এক লোক সে কোলে নিল, সে ওর উচ্চতাই হল মোট আড়াই হাত, ও যদি উর্ধে তুলে কতটুকু তুলবে, পঞ্চাশ হাত উর্ধে তুলতে পারবে? একজনকে আয় তোরে কোলে নি মাথায় তুলি, তো কতটুকু তুলবে, আড়াই হাতই তো, এর বেশি না। আরেকজন আরেকজনের উচ্চতা হল বারো হাত, ও যদি ওই বাচ্চাটাকে কোলে তোলে তো কি আড়াই হাত তিন হাত পর্যন্ত পৌঁছবে না বারো হাত পর্যন্ত পৌঁছবে? এই দৃষ্টান্ত থেকে এই কথাটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক যখন বলেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন বলেন যে বন্দা নিজেকে মিটা, দম্ভ গর্ব গরিমা অহংকার এটা পরিহার করে চলে, বিনয় অবলম্বন করে, তো আল্লাহ পাক তাকে উর্ধে উঠান। তো আল্লাহ কত বড়, এই বন্দাকে উঠে উঠাবেন তো কত উর্ধে উঠাবেন। এজন্য লাখ কোটি নফল আমলের দ্বারা ওই মর্তবা অর্জন করা যায় না, অহংকার বর্জনের দ্বারা, অহংকার থেকে বাঁচার দ্বারা, বিনয়ের দ্বারা যে উচ্চ মর্তবা এই বন্দার অর্জন করা সম্ভব। কারণ হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, আমার বন্দা ফরজ আমলের দ্বারা এত উচ্চ মর্তবা অর্জন করে যে অনেক নফলের দ্বারাও সেই মর্তবা কোশ্চিন কালো অর্জন করতে পারবে না, ফরজের মর্তবা এত ঊর্ধ্বে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো অহংকার ত্যাগ করা এটা নফল না ফরজ? অহংকার পরিহার করা নফল না ফরজ? ফরজ। তো এই এই ফরজ এত ভারী ফরজ যে ইবলিস এত এলেমওয়ালা, এত আমলওয়ালা, বেশুমার এবাদতওয়ালা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এত বড় এলেম আমল এবাদত সত্ত্বেও যে মরদুদ হল, চিরতর বিতাড়িত হল, কারণটা ছিল কি? অহংকার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, দুইটা কারণ বলছেন যে আমার হুকুম সে প্রত্যাখ্যান করছে, আর কারণ ছিল অহংকার। প্রত্যাখ্যান করা আর অহংকার করা দুটোর কারণে তাকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই আয়াতে পাক থেকে, কোরআন তো হেদায়তের কিতাব, এই আয়াতে পাক থেকে হেদায়ত কি? লাখ তুমি বড় আল্লামা হও, বড় এলেমওয়ালা হও, লাখ ইসলামের জন্য দিনের জন্য ত্যাগ স্বীকারকারী হও, লাখ তুমি তাহাজ্জুদওয়ালা হও, লাখ বড় আল্লামা বড় হুজুর হও, না কোনো কিছুর উপর নজর রাখা যাবে না, আল্লাহ পাকের সামনে বিনয়াবনত থাকতে হবে, নিজেকে মিটায় রাখতে হবে যে আমার এলেম আমার আমল এটা আমাকে জান্নাতে পৌঁছাইতে সক্ষম না যদি আল্লাহ পাক দয়া না করেন। বহুত এলেমওয়ালা বহুত আমলওয়ালা জাহান্নামে যাবে, আর অনেক গুনাগার মুসলমান সে আল্লাহ পাক একটা বাহানা দিয়ে মাফ করে দিবেন। হ্যাঁ, এজন্য আল্লাহর দয়ার আমল করতে থাকা চাই, কারণ কোরআন শরীফে একটা লোক হযরত থানবী বলে যে একটা লোক যদি রাশিয়ার এরোপ্লেনে উঠে ও কি মক্কা শরীফ যাবে? যে এরোপ্লেন ঢাকা থেকে রওনাই হয়েছে রাশিয়ার উদ্দেশ্যে, সেটা দিয়ে মক্কা শরীফ কেন যাবে? আর যে এরোপ্লেনের রুটই হল মক্কা, তো সে তো সেটাতে পৌঁছতে রাশিয়া যাবে না, মক্কাই পৌঁছবে। হ্যাঁ, তরসাম নারসি বকাবায় আরবি কি রাহ কে তুমি রবি বতুর্কিস্তান। তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আর নেক আমলের পথ অনুসরণ করবে তাদের গন্তব্য নিঃসন্দেহে জান্নাত। ইন্নাল্লাযিনা এটা নিশ্চিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যে এই কান ইন্না এটা তাহকিক ও তাকিদ কিসের? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, খবরের তাকিদ, হুকুমের তাকিদ। তার মানে যে যারা ঈমান আর নেক আমলের উপর চলে এটা সুনিশ্চিত যে তাদের গন্তব্য হবে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এই জন্য নেক আমলের পথে আমাদের চলতে থাকতে হবে জান্নাতের পথ অন্বেষণের জন্য। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন, কেউ নিজের আমল দ্বারা জান্নাতে পৌঁছতে পারবে না। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রসুল্লাহ আপনিও না? তো বললেন যে আমিও না। তবে কি মহান আল্লাহ পাক নিঃসন্দেহে আমার প্রতি দয়া করবেনই করবেন, আমাকে জান্নাত দিবেনই দিবেন। তো এই কথা কেন বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, যে যাতে কেউ না নিজেকে যোগ্য মনে করে, আমি এত আমল, আমার এত দিনের খেদমত, এত বয়ান, এত ওয়াজ, এত লাখ মানুষ আমার দ্বারা হেদায়ত পাইল, আমি তাহলে কত যোগ্য, জান্নাতুল ফিরদাউস বড়টা তাহলে আমার। এই যে মাথা নষ্ট হবে, ভিতরে অহংকার আসবে, নিজেকে কিছু মনে করার সুযোগ তৈরি হবে, এটাকে একদম নিশ্চিন্ন করে দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন? এটা তাওহীদের কারণে। তাওহীদ কি জিনিস? যে বান্দা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, একমাত্র আল্লাহর উপরেই নজর রাখে, আর কোনো কিছুর উপর নজর নাই। এটা কোথায় আছে? সূরা মুজাম্মিলে, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। আল্লাহ পাক বলেন যে তুমি তোমার আল্লাহর নাম নাও, তাকে স্মরণ করো, সব থেকে বিচ্ছিন্ন হয়ে সিরিফ এক আল্লাহর দিকে মোতাবজ্জ হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ যে পড়ি, তো ফিনিশিং এ কি বলবো? নামাজের শেষে নামাজ পড়লাম, বাদশার দরবারে গেলে গরিব মানুষ, তো যে বাদশাহ নিজে ডেকে নিয়ে গেছেন, তো একটা পুরানো মুরব্বীদের কাছে বলে যে আমি কি বলতাম ওখানে, আসতে সময় কিছু বলবো নাকি যে আসি একটু সমস্যায়? তো মুরব্বীরা বলে যে বাদশাহ নিজে ডেকে নিয়েছেন মহব্বত করে, সুযোগ আছে তো বলবি না কেন, যে আমাদের দিকে একটু খেয়াল রেখেন, আমাদের দিকে একটু খেয়াল রেখেন, আসি সুবিধা অসুবিধা, এতে অসুবিধা কি, এটুক বলিস, বেশি বলবি না, এটুক তো বলা যায়। তো সমস্ত বাদশাহ, বড় বাদশাহ, মহান রব্বুল আলামিনের সামনে এতক্ষণ ছিলাম নামাজে, নামাজের মধ্যে বললা আল্লাহ পাকের একদম সামনাসামনি থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো ওই সময় নামাজ যখন শেষ করলাম, দরবার এখন ফিনিশ হচ্ছে, দরবার শেষ হচ্ছে, এই মুহূর্তে কিছু বলবো, কি বলবো? রসুল্লাহ সাল্লাহ আলাইহিস্লাম কি শিক্ষা দিচ্ছেন জানেন? যেটা আমরা পড়ি নামাজের শেষে অনেকে, এটাই পড়া জরুরি না, যে কোনো দোয়া পড়া যায়, সেটা হল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আবু বকর সিদ্দিকের মতো মানুষকে রসুল্লাহ শিক্ষা দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু বকর তখন বলবো আল্লাহ আমি কঠিন অপরাধ করলাম, কঠিন গুনাহ করলাম, অনেক অন্যায় হয়ে গেছে আমার, যুলমান কাসীরা অনেক অপরাধ, আল্লাহ আকবর থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা জীবনে যা করছি তো আছেই, আর এই পুরা নামাজ আপনার শান মোতাবেক হয় নাই, আপনার মহার, আপনার মহিমাময় যে মর্তবা সেটার মোতাবেক তো কিচ্ছু হয়নি, অতএব এটা সবটাই অগ্রহণযোগ্য। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আমার কোনো আমলের কারণে না, নিজ গুণে আপনি আমাকে মাফ করে দেন। কি আশ্চর্য, কি শিক্ষা দিচ্ছেন! যে আবু বকর সিদ্দিক, তুমি তখন সিদ্দিক যখন নিজের আমলের উপরও তোমার নজর না থাকবে। এই জন্য তাফসির রুল মানি বিখ্যাত তাফসিরের কিতাবের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি সিদ্দিক, সিদ্দিক কোন মানুষকে বলে, কোন মুসলমানকে, এটার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন, আল্লাযী ইয়াবজুলুল কাউনাইন ফি রিজা মাহবুব, দু জাহান থেকে নজর সরায়া সিরিফ মহান আল্লাহর উপর নজরকে স্থির করে তাকে সিদ্দিক বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর বললাম যে ছোট্ট ছোট্ট বাহানা দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারেন, আবার ছোট্ট বিষয়ে আল্লাহ পাক ধরতে পারেন, তুমি দশ গান বিছাও নাই কেন, আর কি বলবেন আপনি? কিছু বলার আছে? আল্লাহ ধরলে যেটার জন্য ধরবেন, কোন উত্তর দেওয়ার উপায় নেই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ এই বড় আলিম ছিলেন, মুফতি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার ইন্তেকালের পরে একজন জিজ্ঞেস করছেন যে হুজুর আপনার খবর কি? স্বপ্ন হাদিস শরীফে আছে তিন প্রকার, একটা ফেরেশতা দেখান, আর একটা হচ্ছে শয়তান দেখায়, শয়তানের বাহিনী দেখা, আর একটা হলো মানুষ নিজের পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, অসুস্থতা, প্রসূত কোন স্বপ্ন দেখে, তিন রকম স্বপ্ন। তো আউলিয়া ওলামা বুজুর্গানে দিন যারা আল্লাহর খাস বন্দা, তারা তো স্বপ্ন দেখেন আর ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে দেখেন আল্লাহর তরফ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে একটানা ছয় মাস পর্যন্ত তিনি দিন রাত খালি ঘুমাইলে তিনি স্বপ্ন দেখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আরাম করলে ঘুমাইলে স্বপ্ন দেখতে থাকতেন, ভালো ভালো স্বপ্ন, যেটাকে হাদিসের পরিভাষায় রুইয়া সালেহা বলা হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো জুনায়েদ বাগদাদিকে এক বুজুর্গ স্বপ্ন দিকে জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার খবর কি বলো তো? বললেন যে খবর কি, ধরা পড়ে গেছিলাম। এত বড় মানুষ বলেন যে কোন উপায় ছিল না। তো রব্বুল আলামিন বললেন কি, জুনায়েদ এই যে ভোর রাত্রে কয়েক রাকাত পড়তা গোপনে গোপনে, কেউ জানত না, শুধু আমি দেখতাম, এটা খালেস আমার জন্যই করছো, শুধু এইটুকুর জন্য মাফ করে দিলাম, কোন ফরজ না, কোন ওয়াজিব না, কোন গুনাহ থেকের কথা না, কিছুই বললেন না আল্লাহ তাআলা। মানে এতে প্রমাণ হয় যে মহান রব্বুল আলামিন সেখানে বান্দার সামনে আল্লাহ পাক যখন নিজে আত্মপ্রকাশ করবেন, তো মহান রব্বুল আলামিন সেখানে একদম খোদাই মাকাম থেকে কথা বলবেন। কি কথা বলেন নাই যে বাপ বাপ ছেলের মতো ঘটনা কোশ্চিন কালো হবে না, আল্লাহ পাক আল্লাহ পাকের আসনে থাকবেন, আর বন্দাকে আল্লাহ তাআলা ঠিক বন্দার পজিশনেই রাখবেন, কোশ্চিন কালো এর বাইরে হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেমন এক হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে আছে হাদিস শরীফ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে প্রতি দুনিয়ার হিসাবে একটা প্রতি সপ্তাহের মাথায় একটা সম্মেলন হবে, সম্মেলনের মহান সভাপতি মহান রব্বুল আলামিন থাকবেন, আর সম্মেলনে যেই যেই ইমানওয়ালা তার শান মোতাবেক তাকে এক একটা কুর্সি, এক একটা আসন দেওয়া হবে, কারো জবরজোত পাথরের উপরে, কারো রৌপ্যের কুর্সির উপরে, কারো হবে মিম্বর বলা হয়েছে হাদিস শরীফে, কারো স্বর্ণের কুর্সির উপরে, মিম্বরের উপরে, এক একজনকে কারো মেসকের কুর্সির উপরে বসানো হবে। তো সকলে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একসময় এক বন্দাকে আল্লাহ পাক ডাকবেন যে এদিকে কাছে নিয়ে পর্দা করে ফেলবেন, বাকিরা দেখতেছে না, আড়াল করে তখন বলবেন যে আতাজকিরু কাজা ইয়ামা কাজা, যে অমুক দিন অমুক জায়গায় এইসব করছিলাম, মনে পড়ে? জি মনে পড়ে। যাচাই যে অমুক দিনে এইসব করছিল এটা মনে পড়ে? জি মনে পড়ে। আবার ওই যে ওই অমুক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এইসব করছিলাম মনে পড়ে? এখন তো বন্দা ভয়ে কাঁপতেছে, কিরে আমার যত অন্যায় এগুলো আবার এখানে স্মরণ করাইতেছেন, শুনছিলাম যে জান্নাতে গেলে পরে আর বাইর করবেন না, কিন্তু হাব ভাব যা দেখতেছি তো সুবিধা না। বন্দা ভয়ের চোটে বলবে যে আল্লাহ আপনি না আমার মাফ করে দিছিলেন, তখন আল্লাহ পাক যখন দেখবেন ও তো ভয় পেয়েছে, তাহলে ওর মাফ করে দিছি, জান্নাত দিয়ে দিছি, এটা এমনি আলাপ করলাম, যা তুই যা। আশ্চর্য! এখন এখানে লক্ষণীয় বিষয় হল রব্বুল আলামিনের এটা বলার উদ্দেশ্য কি, আর রব্বুল আলামিন রব্বুল আলামিনের আসনে থাকবেন, আর বান্দাকে ঠিক বান্দার আসনেই রাখবেন, তোমাকে আমি জান্নাত দান করছি তোমার যোগ্যতার জন্য না, আমার মেহরবানির উসিলাতে, আমার মেহরবানির উসিলাতে তুমি জান্নাত পাইছো, আর না হলে তোমার যে কদর্য জিন্দগির এক এক বিন্দু এরকম ছিল চিরদিন তোমার জাহান্নামে থাকা লাগতো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমি কোরআন শরীফের যে আয়াত পড়ছি এতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হকুন মা সাদিকিন। আল্লাহ পাক হুকুম দিছেন দুইটা, আমরা শুনি খালি একটা। আল্লাহ পাক বলেন যে হে ইমানওয়ালারা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে জীবনের প্রতিটি বিষয়ে প্রতিটি বিন্দুতে আল্লাহকে ভয় করো। ঝুকার তা হে তু ছুপকে আহলে জাহাঁ সে কো দেখতা হে তুঝে আসমান সে। গোপনে কেউ কোনো অন্যায় করে কেউ দেখে না, আসমান থেকে আসমানওয়ালা তো দেখেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ পাক বলেন আমার সাচ্চা বন্দা যারা তোমরা তাদের সঙ্গে জিন্দগি কাটাবে। তাফসিরুল মানিতে এই আয়াতের তর্জমা লিখছেন যারা আল্লাহর বিশিষ্ট বন্দা তাদের সঙ্গে এতটা নিবিড় সম্বন্ধ সম্পর্ক রাখো, এতটা উঠা বসা রাখো যে তোমার জীবনটা তাদের মতো সুন্দর নূরওয়ালা হয়ে যায়, তাদের মতো এইরকম জিন্দগি হয়ে যায়। এক বুজুর্গ আল্লাহওয়ালাকে দেখছিলাম আমি সিলেটে, হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাই দরগাহ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব ছিলেন। উমার পিছনে আমার কয়েকবারই নামাজ পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ আকবর নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ সূরা কিছুক্ষণ পড়ছেন, আর নামাজের মধ্যে কান্নার কান্না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আমার প্রিয় বন্ধুরা, সেই অন্তর কি আমাদের মধ্যে আছে? বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় এক মহান বুজুর্গকে দেখছিলাম, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। ফজরের নামাজের সময় শুরু করছেন সূরা নাবা, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই যে কান্না শুরু, পুরো নামাজে কান্দতেই থাকছেন, কান্দতেই থাকছেন, কান্না থামাইতে পারেন নাই, একদম সূরা শেষ করা পর্যন্ত পুরো নামাজ কান্দতেই কান্দতেই কাটাইছেন। হ্যাঁ, এইরকম লোকদেরকে আল্লাহ পাক দেখার তৌফিক দান করছেন। আচ্ছা, ঢাকাতে এক লোক নাস্তিক, কথা বুঝেন নাই, বিয়ে করছে একদম দিনদার একটা মেয়ে। মেয়েটা আগে জানত না, মেয়ের বাপ মা জানতেন না যে যে নাস্তিক মানুষ, একদমই কিচ্ছু মানে না, কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল কিচ্ছু মানে না, আর কোনোভাবেই এই বিষয়টা সমাধান হচ্ছে না। কিন্তু একটা বিষয় কি, স্ত্রীকে সে বলো ভালোবাসে, স্ত্রীর প্রতি মুগ্ধ, সন্তুষ্ট। তো আর স্ত্রী মাঝে মাঝে বলে, ভালো লাগে না একটু কক্সবাজার যাবো, চলো একদম নিয়ে যায় কক্সবাজার, ভালো লাগে না একটু রাঙ্গামাটি যাবো, রাঙ্গামাটি বড় মজার জায়গা না, আপনারাও জানেন, আমি তো জীবনেও জানতাম না, এইবার আমি এই সফরে গিয়ে দেখলাম যে রাঙ্গামাটি কত যে রাঙ্গা। আমি রাঙ্গামাটির নামে কবিতা লিখছি, আমার কয়েক হাজার কবিতা আছে আলহামদুলিল্লাহ বাংলাতে, রাঙ্গামাটির নামে কবিতা লিখছিলাম, ওই দিন ফিরেই ভোর রাত্রে লিখছিলাম। যাই হোক, তো ওই যে স্ত্রী একবার চিন্তা করলেন যে কি করি, বললো যে ঘুরতে ইচ্ছা করে, আমি দূরে বাইরে কোন দেশে যাব। কোথায় যাবা? চলো ওই যে হজ করতে যায় না ওই সময় বড়, ওখানে সারা বিশ্বের মানুষ টানুষ আছে, মজা হবে, চলো আমার একটু ওখান থেকে ঘুরে নিয়ে আসে, চলো। মানে ওখানে তো ঘুরতে যাওয়া, কিন্তু স্ত্রীর তো মনে হলো আমি হজ করব, কিন্তু ওর মনে হলো যে চলো ওরে ঘুরে নিয়ে আসে। গেছে ওই লোকটা যে নাস্তিক ছিল, সে বলে যে আমি যখন গেলাম মক্কা শরীফ, সবাই যা করে করতে হয় করতে হবে, যে গেলাম যে আল্লাহর ঘর কাবা শরীফে দেখি কি ব্যাপার, দেখি তো উজু করলাম, উজুও করলাম, তারপরে মসজিদে গেলাম, যে যখন নামাজে দাঁড়াইলাম, বললেন যে যখন ওখানে ওই ইমাম মসজিদুল হারামের মধ্যে ইমাম যে আব্দুর রহমান আসুদাইস, হ্যাঁ, উনি যখন বলেন যে যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বললেন, বলে আওয়াজ শোনার পরে আমার আত্মা কাঁপতেছিল থরথর করে, আল্লাহ আমি কি আওয়াজ শুনলাম, বলেন যে সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে ইমানের নূর পয়দা হয়ে গেছে, আমি বুঝলাম যে হায় আল্লাহর দিন কি জিনিস, আল্লাহর ঘর কি জিনিস, আল্লাহর কোরআন কি জিনিস, আমি তওবা করলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করতেছি। আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায় কাত মিলনে কি ও খুদা আপ হি বতলাতে হ্যায়, আল্লাহ পাক যাকে হেদায়ত দিতে চান এইভাবে আল্লাহ পাক তাকে ঊর্ধ্ব জগতের দিকে টান দেন, নূরের রশি দিয়া বন্দা এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রিয় বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, আমি ওয়াজ তো এমনি রেওয়াজি ওয়াজ টোয়াজ এগুলি আমি পারি না, এমনি কোরআন সুন্নার কিছু কথাবার্তা যতটুকু মনে পড়ে এগুলো মুসলমান ভাইদের কল্যাণে, নিজের কল্যাণে শোনানোর জন্য চেষ্টা করি। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুন্নু বিল মুমিনিনা খায়রা, শুনতেছেন আপনারা, জুন্নু মানে ধারণা করো, বিল মুমিনিনা মুমিনদের সম্পর্কে, খায়রা ভালো, এটা আরবির বাক্য গঠন প্রণালী, এর অর্থ কি দাঁড়ালো, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন সব মুসলমান সম্পর্কে ন্যাক ধারণা করো, ভালো ধারণা রাখবা, এবং আল্লাহ রসুলের নির্দেশে ভালো ধারণা করা সুন্নত না ফরজ, কুধারণা করা এটা কি জায়েজ আছে, কুধারণা যখন হারাম তো সুধারণা নিঃসন্দেহে ফরজ। এক মুসলমানের বাইরে তামাম দোষ দেখি ত্রুটি দেখি, তাহলে ত্রুটিটা ত্রুটি, কিন্তু হইতে পারে আমার মুসলমান ভাই হ্যাঁ আল্লাহর সঙ্গে আর কোন এমন আমল আল্লাহর জন্য করছেন, এক আমল দিয়ে সে আল্লাহকে রাজি করে ফেলছেন, ওই আমলের উসিলায় কালকে আমাদের আল্লাহ তাকে মাফ করে দিবেন। অথবা আমারই ভাই হয়তো আপাতত দুই চারটা ভুলের মধ্যে থাকলেও হয়তো কোনদিন অচিরেই নিকটবর্তী কোন সময় এমনভাবে তিনি তওবা করবেন, আমার সারা জীবনের লাখ কোটি আমলের চেয়ে তার অনুতাপ আর তওবা তাকে ঊর্ধ্বে উঠে ফেলবে। কি কথা বুঝেন না? আল্লাহ পাকের রহমতের দরিয়া যখন জোশ আসে কি হয়ে যায়? এক ঘটনা মনে পড়ল তো শুনে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত ছিলেন, কথা বুঝেন না? এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সব উম্মতের নেক বান্দারা তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন। এজন্য ইসলামের বিধান হল তাহাজ্জুদের মতো এরকম আমলকে ছাড়তে নাই। ইসলামের এজন্য সহজ বিধান হল তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় এশার পরে, আর এটা সবচেয়ে উত্তম সময় ভোর রাত্রে। এজন্য ভোর রাত্রে যারা পড়তে পারলাম পড়লাম, যদি নাও পড়তে পারি অন্তত পক্ষে এশার সুন্নতের পর দুই রাকাত হোক চার রাকাত হোক তাহাজ্জুদের নিয়তে পড়ে নি, তাহলে কাল কেয়ামতের ময়দানে তাহাজ্জুদ গুজার বান্দাদের সঙ্গে হাসরের ময়দানে উঠবার তৌফিক হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ফতোয়া স্বামী তো ইবনে আবিদিন স্বামীর অমল্লে এই কথা উল্লেখ করছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, একদিন তাহাজ্জুদে উঠতে পারেন নাই। ঘটনা কি, তিনি স্বপ্নের মধ্যে দেখেন যে কে জানে এরকম হাত পা টিপে টিপে দিতেছে, মানে শয়তান আসছিল আয়সা আর আমি ঘুম পাড়ায় দিছে। আর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন, তোমরা যখন কেউ ঘুমাও তো নামাজের টাইম হলে তখন শয়তান আসে, আয়সা বলে যে ঘুমা ঘুমা ঘুমা। বুঝতেছেন ভাইরা, এই যে তার ফজরের সময় উঠতে যে মুশকিল লাগে একটাই কারণ, সেটা হল শয়তান ডিস্টার্ব করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, নামাজের মহব্বত আজমত মর্তবা কদরদানি আল্লাহ মূল্যায়ন আল্লাহ আমাদের সকলের অন্তরে জীবনে নসিব করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ ছুটার কারণে ভীষণ ভাবে বেদনা হতে হইলেন, অনেক কষ্ট পাইলেন, এত বেশি কষ্ট হয়েছে যে কান্না কাটি আর কান্না কাটি, খুব আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আহা এত বড় দৌলত আজকে আমার হারানো গেল, লক্ষ লক্ষ বাদশাহের চেয়ে বড় দৌলত আজকে আমার হারানো গেল, খুব কান্নাকাটি করছেন। পরের দিন খুব অ্যাটেনশন নিয়ে শুয়েছেন যে আজকে উঠবো ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব, কিন্তু তাহাজ্জুদের যে সময়টা না ওনার উঠার অভ্যাস, তারও আগে কি জানি খালি হাত পা টিপতেছে। ঘরে একলা ঘরে তিনি, কেউ নাই, দরজা কপাট লাগানো ছিল, তো কে এরকম হাত পা টিপতেছে? পরে উনি আপনার কি রে ব্যাপার কি, এ কে? হুজুর উঠেন তাহাজ্জুদের সময় হয়েছে, হুজুর উঠেন তাহাজ্জুদের সময় হয়েছে। আমরা যদি আমরা যেরকম এলেমওয়ালার ইসলামের গবেষণার বুদ্ধিওয়ালা, আমরা হইলে কি মনে করতাম যে ভাই রে কাজ হয়েছে, আমি তো একদম বোধহয় ফেরেশতা পাঠাই দিছে আল্লাহ তাআলা, কি কথা বুঝেন নাই? হযরত মুআবিয়া বললেন, তুমি কে? হুজুর গতকাল আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আপনি ভীষণ মন খারাপ করছেন, কষ্ট পাইছেন, কান্নাকাটি করছেন, সেজন্য আসলাম যে একটু খেদমত করি। তো তুই কে সেটা বল। তো যারা বড় আল্লাহ বলা হয় তাদের হাতে শয়তান কিন্তু বাড়াবাড়ি করার সুযোগ থাকে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ভারতের মহান বুজুর্গ, যিনি হিজরত করে মক্কা শরীফ গেছিলেন, ওখানেই তার ইন্তেকাল। এবং ওই যে জান্নাতুল মালা, অনেকে মুআল্লা বলে, শব্দটা মুআল্লা নাস, জান্নাতুল মালা, এইখানে ওনার কবর আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। ওইখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও কবর। যাই হোক, তো তিনি তার জীবদ্দশায় এক মুরিদের বাড়িতে মেহমান হয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এরপর দোয়া মোনাজাত করতেছেন, ফিরে দরজা কপাট বন্ধ, আমি একলা ঘরে এই মেহমানখানাতে, এখানে কে পাশে? মোনাজাত, তুই কে? আমি জিন। এখানে কি করিস? আমি তো এখানে থাকি বহু বছর যাবৎ। একদম রাগ করছেন, এক মুসলমানকে কষ্ট দাও, শরম নাই তোমার? তুই যে শরম নিয়ে আতি মুসলমান পর জুলুম করতে হয় তো লজ্জা লাগে না? বেশরম কোথাকার এক মুসলমানের উপর জুলুম করতেছিস? হুজুর আপনি বললে চলে যাবো, যা এখন চলে যা, আসসালামু আলাইকুম, বাস ভাইকে চলে গেছে। হ্যাঁ না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই কে বল? আমি তো ইবলিস, তুই আসছিস আমার তাহাজ্জুদ পড়াবি? হুজুর সারা জীবন করলাম তো সব উল্টো, সব নষ্টামির কামই করলাম, শয়তানিই করলাম, তো ভাবলাম যে আর খালি একটু তাহাজ্জুদটা আপনার পড়লে এতে আর কি বা আসে যায়, এই জন্য ভাবলাম যে আচ্ছা ওনার তাহাজ্জুদে এত কানছে একটু খেদমতি করি, আমার কপালে যা আছে তো আছে, তো আপনার কপাল ভালো থাকুক, এই জন্য আমি ভাবলাম যে একটু খেদমত করি। পরে হযরত মুআবিয়া বললেন যে তোরা আমি ছাড়তেছি না, কিন্তু সত্য কথা বলতে হবে, আসল কারণ কি বল? ছাড়বেন না, আসল কারণ জিজ্ঞেস করতেছেন, বল কি আসলে তুই কোশ্চিন কালো, এক বিন্দু এক কাজে সহায়তা করতে পারিস না, কোশ্চিন কালো না, প্রতিটি কাজে শুধু শয়তানি, শুধু বন্দার ক্ষতি, এটাই তো একমাত্র টার্গেট। বলছে হুজুর তাহলে বলি কি, বলে যে গতকাল আপনার তাহাজ্জুদ ছুটার কারণে এমন কান্না কানছেন, এত বেশি আপনি মন খারাপ করছেন, এত কষ্টবোধ আপনার হয়েছে এই কারণে যে অসংখ্য তাহাজ্জুদের মর্তবা আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন, ছুটছে এক তাহাজ্জুদ তার চেয়ে বহুত উঁচু মর্তবা আল্লাহ দিয়ে দিচ্ছেন। পরে আমি ভাবলাম আমি করলামটাকে, পরে ভাবলাম যে না আগের জায়গায় থাক, আগের জায়গায় থাক, মানে অন্তত উর্ধ্ব না উঠুক, এটাও তো একটা মানে ক্ষতি করে দেওয়া, যে আগের জায়গায় থাক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ বললেন যে এতক্ষণ তুই সোজা পথে আসছিস, ঠিক কথা বলছিস। হ্যাঁ, এরকম এক হাদিস শরীফ আছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে যে বাইতুল মালের যে গম স্তূপ হয়ে আছে পাহারা দিবে কে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম যে আমি পাহারা দিব। আমি গেলাম পাহারা দিতেছি, রাত্রিবেলা গিরে গমের স্তূপের ওই পাশে খসখস আওয়াজ কিসের, গিয়ে দেখলাম যে এক লোক এই নিয়ে যায় মাল নিয়ে যেতেছে। পরে আমি তার ধরলাম খপ করে, এই তুই হুজুর আমার পোলাবান না খায় মরে কান্দে এইরকম গড়াগড়ি আপনার দেখলে মায়া লাগতো, তো হুজুর সেজন্য আমি আসছি, আমারে মাফ করে দেন, আর কোনোদিন করবো না। খবরদার কিন্তু আসবি না তো আর, না আর আসবো না আর আসবো না। এই যাক, পরে ছেড়ে দিয়েছেন হযরত আবু হুরায়রা মহব্বতে, মন গলে গেছে তো চলে গেছে। পরের দিন উনি এরকম আবার ওরকম রাত্রিবেলা পাহারা দিতেছেন, হঠাৎ গভীর রাত্রে কিরে আবারও আওয়াজ আসে, ও আসলো নাকি, গিয়ে দেখে যে ওই লোকই লোক ওইটাই আবার এরকম ওই এইভাবে বস্তা রাস্তা ভরতেছে। হ্যাঁ তুই বলছিলি আসবি না, তুই হুজুর ওই যে অভাবের তাড়নায়, হ্যাঁ না অভাবের স্বভাব নষ্ট হয় তো, সেই হুজুর এই ঘটনা সেটাই হয়েছে, তো তুই বললি যে আর আসবি না, আর আসবো না হুজুর, একদম পাক্কা বাধা দিলাম আর আসবো না হুজুর, যদি পান তো জামন সে ত্যাগ করেন। শেষে আজকেও ছেড়ে দিচ্ছেন, মন নরম হয়ে গেছে। তৃতীয় দিনে আবার গভীর রাত্রে খসখস, কি রে ঘটনা কি, ও তো আবারও আসছে, গিয়ে এবার শক্ত করে ধরছেন, ওই যে ছুটতে পারতেছিল না ও তো, এখন তো আজকে আজকে তোর আমি ছাড়বো না, আজকে বানবো আমি সকালে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তোরে সুপর্দ করবো। এখন বলে হুজুর আপনি আমার ছাড়ে দেন, আমি আপনার একটা ভালো জিনিস শিখিয়ে দিই, ভালো জিনিস একটা শিখিয়ে দিই। কি শিখাবি, দেখেন যে কোন মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে শোয় না, ও শয়তান আসতে, ওই ঘরে শয়তান আসতে পারে না, শয়তান আসতে পারবে না, আয়াতুল কুরসি শোয়ার সময় আর ওই চোর আসতে পারবে না। এই জিনিসটা গোলারি মূল্যবান জিনিস কইছিস তুই, সত্য বলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি সকালে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেখি কি বলে, তিনি কি বলেন। সকালে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে ঘটনা এই হয়েছে তিন দিন পর্যন্ত, আর শেষ দিন এই ঘটনা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তাবুরার তুমি জানো ওটা কে, না আমি তো চোর এটা এতটুকু জানি, না ওটা শয়তান, ওটা ইবলিস, ও মানুষের ছবি ধরে আসছে তোমার ডিস্টার্ব করার জন্য, তুমি একটু ফ্রি থাকলে ইবাদত বন্দি করবা, তুমি যেন কোনো আমল করতে না পারো, কোনো ইবাদত বন্দি করতে না পারো, ওই টেনশন তৈরি করে দিছে তোমার, এই হলো ওর কাজ। কিন্তু ও মিথ্যুক, কিন্তু তোমার এই কথা যেটা শিখে গেছে সেটা কিন্তু ঠিক আছে। এরকম একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে আছে, নামাজ পড়তেছিলেন আর নামাজের মধ্যেই শয়তান এসে ডিস্টার্ব করতেছে, স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করতেছে, এই এটা সেটা নানান কিছু, এবং আগুন আগুন নিয়ে সামনে এরকম এরকম করতেছে যাতে নামাজের ডিস্টার্ব হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্টে এসে ওরে ধরে ফেলছেন খপ করে, যে তোরে আমি ছাড়বো না, তোরে বানবো, সকালবেলা মদিনার পোলাবন লাগাই দিব, তোরে শিক্ষা দিবে। একদম শয়তানকে চিনতে পেরে তিনি ধরছিলেন ইবলিসকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরে আমার মনে পড়ল আমার ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ যে রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন এক রাজত্ব দান করেন এই রকমটা যেন আর পরে কারো জন্য না হয়, এটা মৌজুদা স্বরূপ তিনি আল্লাহর নিকট চাইছিলেন। আজকে যদি আমি ওরে বান্দি তাহলে তো আমার ভাই সুলাইমানের দোয়ার যে বিষয়টা যে এইরকম যেন আর কারো এইরকম ক্ষমতা না হয় আমার পরে, তো ওই ভাইয়ের সঙ্গে আদবের খেলাফ হয়ে যায়, এজন্য পরে আমি ওরে ছেড়ে দিছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দেন। তো এক্ষেত্রে বোঝা গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে এক মুসলমান ভুলও যদি করে, ত্রুটি বিচ্যুতিও হয়, কিন্তু এরপরে সে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে, তাহলে ও আমলের দ্বারা যত বড় মর্তবা অর্জন হইতে পারত, চোখের পানি অনুতাপ কান্নাকাটির দ্বারা তার চেয়ে বড় মর্তবা আল্লাহ পাক তাকে দান করতে পারেন। যাই হোক, তো এক তো এই যে ভাই আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম মোতাবেক চলা, আর আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে জিন্দগি বানানো এবং উঠা বসা করা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। এক হাদিস শরীফ পড়ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবি, তোমরা ততক্ষণ পর্যন্ত সাচ্চা মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত যে তোমাদের জীবনটা, তোমাদের মনের হাওয়া উতাবান লিমা জি তুমি, তোমার অন্তরে চাওয়া পাওয়া সব আমার আনিত দিনের অধীন না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারো না। এজন্য আমাদের নিজের খেয়াল খুশি মোতাবেক চলা না ভাইরা, বরং আমরা তো চলবো মহান রব্বুল আলমিনের মর্জি মোতাবেক, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হেদায়ত মোতাবেক, তার পবিত্র নূরান্বিত জীবনের মডেল মোতাবেক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। এবং আমাদের সকলের জীবনে ভুল ত্রুটি আছে, হাজারো ভুল ত্রুটি আছে, দুনিয়া জানুক না জানুক, আমারটা তো আমি জানি। আর রসুল্লাহ সাল্লাহ আলসালাম এই ক্ষেত্রে আমাদেরকে হেদায়ত দিচ্ছেন, কুল্লুকুম খাত্তা, এক রেওয়ায়েতে কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আদম সন্তান তোমরা সকলেরই ভুল ত্রুটি অসংখ্য আছে, কিন্তু যারা বারবার আল্লাহর নিকট তওবা করে, অনুতাপ করে, অনুসূচনা করে, মাপ চেয়ে নেয়, তা আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের কাতারে স্থান দান করেন। বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে যখন পাঠাইছেন, তো তিনি কান্নাকাটি করছেন, আল্লাহর নিকট মাপ চাইছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমা আদম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এমন কিছু আবেদন নিবেদন করছেন, আল্লাহ পাক বলেন যে আমি রহমতের সাথে তার দিকে মুতাওয়াজ্জি হয়ে গেছি। কিন্তু এর সঙ্গে আল্লাহ পাক ফিনিশিং দিলেন, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, যে তোমার বাবার প্রতি যে আমি এরকম দয়া করলাম তা না, কিয়ামত পর্যন্ত যত বান্দারা এইভাবে ভুল ত্রুটির শিকার হবে, তারা যদি এইভাবে তওবা করে, আমি আল্লাহ এইভাবেই তার প্রতি রহমতের সাথে মুতাওয়াজ্জি হয়ে যাব, তাকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের কামিয়াবির ফয়সালা করব। আল্লাহ পাক জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। সর্বশেষে আমি এক দুইটা আমলের কথা বলি সংক্ষেপে, যেটা মনে রাখতে মনে হয় সহজ হবে। তার মধ্যে একটা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তো কিয়ামতের দিন সে যখন হাশরের মাঠে আসবে, তার চেহারায় কালেমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এখন কেউ যদি প্রশ্ন করে বা খটকা হয় যে ভাই, যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এত কামিয়াবি হয়, তাহলে নামাজ রোজা আর বাকি সব আমল দরকার নাই? আসলে আমরা আমল না করে এরকম টেনশন করতে থাকি। এই আমলটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে বোঝা যায়, এই আমল রীতিমতো যে করবে, ওই রকম নূরওয়ালা আমল আর জিন্দগির তৌফিক তার নসিব হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন, মাফ করেন, এবং নেক আমল নেক জিন্দগি বানানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين صلى الله على النبي الكريم ও ভয় ওর বাবার কাছে গিয়ে এমন ভাবে বসছে আর সরেই না ওখান থেকে, যা আমার আমার উপায় নেই। এখন বসেন, এখন বসেন, দোয়া করেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا لا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم حبب الينا الايمان و في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اي الله আমাদের সকলকে maaf করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, আপনার কথা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মোতাবেক গাইডলাইন মোতাবেক জিন্দেগিটাকে বানানোর আমাদের সকলকে তৌফিক দান করেন, সেই mohabbat আন্তরিকতা সেই জজবা প্রেরণা আমাদেরকে নসিব করেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকদীপ্ত সুন্দর জীবন অনুসরণ স্মরণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। নফসের ধোকা, ইবলিসের ধোকা থেকে এবং মানুষের সমাজ জীবনের হাজারো বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, অন্ধকার থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান বিপন্ন বিপদগ্রস্ত আছে, আয় আল্লাহ মুসলমানদের প্রতি দয়া করেন, বিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান ভাই বোনেরা শত্রুর হাতে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত হচ্ছেন, আয় আল্লাহ আমাদের মুসলমান ভাই বোনদেরকে এই জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন, রক্ষা করেন, আপনি হেফাজত করেন, সম্মানের সাথে শান্তিময় জীবন যাপনের আপনি গায়েব থেকে তাদের ইন্তজাম করে দেন। আয় আল্লাহ এই মসজিদ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, বড় দিনই প্রতিষ্ঠান রূপে আপনি কবুল করেন, মাদ্রাসার জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন। এখানে যারা প্রতিষ্ঠাতা এবং পরিচালক মন্ডলী, শিক্ষক মন্ডলী, ছাত্র ভাইয়েরা সকলকে আপনি কবুল করেন, যারা দিনই প্রতিষ্ঠানের সহায়তাকারী তাদেরকেও কবুল করেন, এর প্রতিবেশীদেরকেও কবুল করেন, সকলের জীবনকে ইমান দ্বারা, নূর দ্বারা এবং দুজাহানের সার্বিক সফলতা দ্বারা আপনি ধন্য করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে মাফ করেন, আমাদের তমাম ভুল ত্রুটি মাফ করে দেন, বাকি জিন্দিগি আপনার পছন্দ এবং মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন, জিন্দা রাখেন আপনার জন্য, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বনে আপনার রহমতের কুলে তুলে নিয়েন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আয় আল্লাহ আপনি অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحان الله يا ابو نصر